এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم بلو هي সর্বভৌম শক্তির মালিক আল্লাহ তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persttoday.com/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে হামলা চালানোর ইরানি হুমকি নিয়ে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যে পারস্য উপসাগর থেকে একটি ইসরায়েলি জাহাজ আটক করল তেহরান। ইসরায়েলে হামলা চালানোর জন্য ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে বলে মার্কিন গণমাধ্যমের দাবি। হামলা না চালাতে তেহরানের প্রতি বাইডেনের আহ্বান। বাংলাদেশের নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপির সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন নির্লজ্জ মিথ্যাচার করছে বলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মন্তব্য। এবং ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস গত নির্বাচনের চেয়ে ভালো ফল করবে বলে চিদাম্বরমের দাবি। পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ভোট নয় বললেন মমতা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নয় ইউনিটের সেনারা আজ শনিবার দুপুরে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে। IRGC-র কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, পর্তুগালের পতাকাবাহী MSC অ্যারিস নামের জাহাজটি লন্ডন ভিত্তিক জোডিয়াক মেরিটাইম কোম্পানির সাথে যুক্ত, যার মালিক ইয়াল ওফার নামে একজন ইসরায়েলি ধনকুবের। জাহাজটিকে ইরানের আঞ্চলিক পানিসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জোডিয়াক মেরিটাইম দ্বারা পরিচালিত পর্তুগিজ পতাকাবাহী জাহাজটি ইসরায়েলি ধনকুবের ইয়াল ওফারের মালিকানাধীন। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের 2 জেনারেল সহ 13 জন শহীদ হন। এই ঘটনার পরপরই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় তেহরান। ইরান ইসরায়েলে হামলা চালানোর জন্য নিজের ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোকে প্রস্তুত করছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে খবর দিয়েছে IBC নিউজ। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলি হামলার জন্য ইরান উল্লেখযোগ্য সংখ্যক অ্যাটাক ড্রোনও প্রস্তুত করেছে। ওই কর্মকর্তা বলেছেন, ইরান গত 1 সপ্তাহ ধরে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত করেছে। এর আগে অজ্ঞাত দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন নিউজ চ্যানেল CBS জানায়, দামেস্কে নিজের কনসুলেট ভবনে হামলার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলি অন্তত 100টি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। ওই মার্কিন কর্মকর্তারা বলেন, ইরানের পক্ষ থেকে এত বড় হামলা প্রতিহত করা ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হবে। গত বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই তেহরানের জুমার নামাজের খুতবায় বলেছেন, দামেস্কের ইরানি কনসুলেটে হামলা চালানোর জন্য ইসরায়েলকে শাস্তি দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইহুদিবাদী ইসরায়েলের প্রতি প্রকাশ্য সমর্থন ব্যক্ত করে ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। বাইডেন স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পক্ষ থেকে তার কনসুলেট ভবনে হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি প্রসঙ্গে একথা বলেন। তিনি হস্তক্ষেপমূলক বক্তব্য প্রদান করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা রক্ষা এবং ইসরায়েলকে আত্মরক্ষার কাজে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের প্রতি তার বার্তা কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই কাজ করবেন না। কিন্তু ইরান কেন হামলা করতে চায় সেই প্রসঙ্গটি সম্পূর্ণ এড়িয়ে যান বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট একই সময়ে বলেন, আমি গোয়েন্দা তথ্য প্রকাশ করতে চাই না, তবে আমার ধারণা ইসরায়েলে ইরানের প্রতিশোধমূলক হামলা অতি শীঘ্র ঘটবে, তবে সেই হামলা সফল হবে না বলে দাবি করেন জো বাইডেন। ফ্রান্স, ভারত, রাশিয়া, পোল্যান্ড ও ব্রিটেন সহ বিশ্বের বেশ কিছু দেশ তাদের নাগরিকদের ইসরায়েল সফর করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার তার নাগরিকদের ইসরায়েল, লেবানন অধিকৃত পশ্চিম তীর ও গাজা সফর না করার আহ্বান জানিয়েছে। ব্রিটিশ সরকার ইসরায়েলে ইরানের ভূখণ্ড থেকে সম্ভাব্য হামলার পরিপ্রেক্ষিতে অতি জরুরি প্রয়োজন ছাড়া ইসরায়েল ও ফিলিস্তিন সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের ইসরায়েল, ফিলিস্তিন ও লেবানন সফর না করার আহ্বান জানিয়েছে। এদিকে ভারত সরকার তার নাগরিকদেরকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইরান ও ইসরায়েল সফর না করার পরামর্শ দিয়েছে। এসব দেশ এমন সময় তাদের নাগরিকদের সতর্ক করল যখন সম্ভাব্য ইরানি প্রতিশোধমূলক হামলার ভয়ে ইহুদিবাদী ইসরায়েল তার সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিএনপির সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে। আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের দেওয়া বিরোধী দলের নেতাকর্মীদের গুম হত্যার ঘটনা সব মিথ্যা এবং দায়ের করা মামলার সংখ্যার তথ্য সম্পূর্ণ বানোয়াট। বাংলাদেশের জনগণ যখন পবিত্র ঈদ উৎসব উদযাপন করছে, সে সময় বিএনপির তথাকথিত গুম নির্যাতনের কাল্পনিক তথ্য বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করছে। কাদের বলেন, তথাকথিত গুম, খুন ও মামলার সংখ্যা নিয়ে বিদেশি প্রভুদের কাছ থেকে করোনা ও রাজনৈতিক সমর্থন লাভের আশায় বিএনপি নেতারা ধারাবাহিকভাবে সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফল 2019 চেয়ে ভালো হবে বলে জানিয়েছেন দলটির বর্ষীয় নেতা ও সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরম। আজ তিনি বলেন, ইন্ডিয়া জোট তামিলনাড়ু এবং কেরালায় বড় জয় পাবে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, বিরোধীদের হিন্দু বিরোধী এবং প্রধানমন্ত্রীকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরার কাজ করছে বিজেপি। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা তুলে ধরে সাবেক অর্থমন্ত্রী বলেন, এবারে লোকসভা ভোটে তিনি একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে তিনি প্রধান ভূমিকা পালন করবেন। 2019 সালে লোকসভা ভোটে কংগ্রেসের 19টি আসন ছিল, এবার সেখান থেকে আসন বাড়বে বলেই জানান চিদম্বরম। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারণে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন, কেন্দ্রে সরকার গড়তে ইন্ডিয়া জোটকে সাহায্য করব, কিন্তু বাংলায় একটি ভোটও কংগ্রেস সিপিএমকে দেব না। গাজা উপত্যকায় 6 মাসের ইসরায়েল বিরোধী যুদ্ধ এই দখলদার শক্তিকে শিগগিরই তছনছ করে দেবে বলে মন্তব্য করেছেন হামাস নেতা খালেদ মিশাল। তিনি ইসরায়েলি আগ্রাসনের মুখে অটল অবিচল থাকার জন্য গাজাবাসী ফিলিস্তিনিদের ভূয়সী প্রশংসা করেছেন। হামাসের প্রবাসী পলিটব্যুরো প্রধান মিশাল কাতারের রাজধানী দোহায় অপর হামাস নেতা ইসমাইল হানিয়ার নিহত 3 ছেলের এক শোকানুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন। গত বুধবার ঈদের দিন গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় হানিয়ার তিন ছেলে ও একাধিক নাতিনাতনি নিহত হন। চলমান গাজা যুদ্ধের প্রতি ইঙ্গিত করে খালেদ মিশাল বলেন, এটি চূড়ান্ত পর্ব নয়, তবে ইহুদিবাদীদের প্রকল্প ব্যর্থ করে দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পর্ব। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল হামাসকে নির্মূল ও পণবন্দীদের মুক্ত করা সহ তার ঘোষিত একটি লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি লেবানন ভিত্তিক আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, ইসরায়েল হামাসকে ধ্বংস করতে পারেনি এবং কোনোদিন পারবেও না। হানিয়া বলেন, দখলদাররা পণবন্দীদের উদ্ধার করতে পারেনি এবং একটি সম্মানজনক চুক্তি ছাড়া তাদেরকে মুক্ত করতে পারবে না। কাতার প্রবাসী হামাসের শীর্ষ নেতা হানিয়া আরও বলেন, ইসরায়েল ছয় মাস ধরে ভয়াবহ গণহত্যা ও অপরাধযোগ্য চালানো সত্ত্বেও গাজাবাসীকে এই উপত্যকা থেকে জোরপূর্বক বের করে দিতেও ব্যর্থ হয়েছে। হানিয়া বলেন, হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত পূর্ব শর্ত থেকে সরে যাবে না। হামাসের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত কোনো চুক্তি হবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইরান আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে জড়াবে না বলে মন্তব্য করেছে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস। মার্কিন নিরাপত্তা বিশ্লেষকদের বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক যে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তাতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে অন্তর্ভুক্ত করা হবে না। নিউইয়র্ক টাইমস লিখেছে, সিরিয়ার রাজধানী দামেশকে ইরানের কনস্যুলেট ভবনে হামলার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলের কয়েকটি অবস্থানে একসঙ্গে হামলা চালাবে বলে মনে করা হচ্ছে। দৈনিকটি লিখেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি স্থানে ইসরায়েলের প্রধান মিত্র আমেরিকার ঘাঁটি রয়েছে, কিন্তু তারপরও ইরান সরাসরি এসব মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে না বলেই নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। এর কারণ হিসেবে তারা বলেছেন, এই মুহূর্তে আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না ইরান। সিরিয়ার রাজধানী দামেশকে ইরানের কনস্যুলেট ভবনে হামলা চালানোর পর থেকে ইহুদিবাদী ইসরায়েল তেহরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার ভয়ে প্রবল আতঙ্কে দিন কাটাচ্ছে। যে কোনো কূটনৈতিক স্থাপনায় হামলা হলে তার জবাব আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ বৈধ। এ কারণে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ইসরায়েলকে কঠোর ও অনুশোচনামূলক জবাব দেওয়ার প্রত্যয় জানিয়েছেন। ইরানের পাল্টা হামলা কেমন হতে পারে তা নিয়ে ইসরায়েল ও তার সহযোগী দেশগুলো বিশেষ করে আমেরিকা ভয়ানক উদ্বেগের মধ্যে রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ইরান ইসরায়েলে শতাধিক ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। এ অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা ধরনের জল্পনা প্রকাশিত হয়েছে। প্রকৃত অর্থেই সাম্প্রতিক বছরগুলোতে ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী ইসরায়েলের জন্য চরম দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা না চালাতে জার্মানি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের ফোন কলের জবাব দিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা না চালানোর ব্যাপারে জার্মানি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বারবুক, ডেভিড ক্যামেরন এবং পেনি ওয়াং এর ফোন কলের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, যখন ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং ভিয়েনা কনভেনশন না মেনে তারা নিরপরাধ ব্যক্তি এবং কূটনৈতিক স্থাপনায় হামলা না চালানোর নীতি লঙ্ঘন করে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দামেস্কে ইরানের দূতাবাসে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করতে অক্ষম, তখন আগ্রাসীকে শাস্তি দেওয়ার লক্ষ্যে যে কোনো সামরিক পদক্ষেপ জরুরি হয়ে পড়ে। পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহান বলেছেন, ইরান যুদ্ধের পরিধি বাড়ানোর চেষ্টা করছে না, তবে পশ্চিম এশিয়ার স্পর্শকাতর অঞ্চলে স্থিতিশীল নিরাপত্তা ফিরিয়ে আনা এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধবাজ ও ভারসাম্যহীন নেতাদের দমন করা এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ও জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে এই অবৈধ শাসক গোষ্ঠীর যুদ্ধ অপরাধ বন্ধ করার সঙ্গে তেহরানের এই সামরিক পদক্ষেপ প্রাসঙ্গিক। একদিকে যেমন সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তেহরানের তীব্র প্রতিক্রিয়ার অপেক্ষা রয়েছে বিশ্ব, অন্যদিকে শহীদ ইরানি উপদেষ্টাদের সাক্ষ্য দিচ্ছে যে ইহুদিবাদীরা ভয় উদ্বেগের মধ্যে রয়েছে এবং ইরানকে শান্ত করতে বা ইসরায়েলে যেন ইরান হামলা না চালায় সেজন্য পশ্চিমা দেশগুলো তেহরানের কাছে নানা অনুনয় বিনয় করছে। উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের বিভিন্ন কথাবার্তা এবং তাদের দৃঢ় অবস্থান থেকে এটা পরিষ্কার যে ইসরায়েলকে পাল্টা আঘাত করার লক্ষ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী পরিস্থিতি ও প্রতিক্রিয়ার মোকাবেলার উপায় সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের কূটনৈতিক স্থাপনাগুলোতে হামলা 1961 সালের কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের সুনির্দিষ্ট এবং স্পষ্ট লঙ্ঘন এবং সেই সাথে আন্তর্জাতিকভাবে সুরক্ষিত অপরাধের জন্য যে কোনো শাস্তি প্রতিরোধ 1973 সালের কনভেনশন নীতির সুস্পষ্ট লঙ্ঘন। দামেস্কে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কনস্যুলেটে হামলার ক্ষেত্রে ইসরায়েলের বেআইনি পদক্ষেপ এবং আন্তর্জাতিক আইনে প্রতিষ্ঠিত নীতির পরিপন্থী হওয়ার পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি নানা কূটনৈতিক পদক্ষেপ শুরু করেন। জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রধানকে একটি চিঠিতে ইসরায়েলের হামলার নিন্দা জানাতে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য তেহরানের পক্ষ থেকে আহ্বান জানানো হয় এবং পরে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য অনুরোধ করে। সিরিয়ায় ইরানি দূতাবাসের কনস্যুলার বিভাগে ইসরায়েলি হামলার বিষয়ে গত 2 এপ্রিল অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে দখলদার ও বর্ণবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়। জাতিসংঘ মহাসচিবের পশ্চিম এশিয়া এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী মোহাম্মদ খালিদ আল খায়ারি সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, কূটনীতি বা কনস্যুলার সম্পর্কিত সকল স্থান ও ব্যক্তিকে আক্রমণের বাইরে রাখার আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। তবে এই বৈঠকে আমেরিকার পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়া দূতাবাসে ইসরায়েলি হামলার নিন্দা করতে অস্বীকৃতি জানায়। এই দেশগুলো হামলার নিন্দা না জানিয়ে কেবল আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইসরায়েলে হামলা চালানোর ইরানি হুমকি নিয়ে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যে পারস্য উপসাগর থেকে একটি ইসরায়েলি জাহাজ আটক করল তেহরান। ইসরায়েলে হামলা চালানোর জন্য ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে বলে মার্কিন গণমাধ্যমের দাবি। হামলা না চালাতে তেহরানের প্রতি বাইডেনের আহ্বান। বাংলাদেশের নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপির সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন নির্লজ্জ মিথ্যাচার করছে বলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মন্তব্য। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস গত নির্বাচনের চেয়ে ভালো ফল করবে বলে চিদাম্বরমের দাবি। পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ভোট নয় বললেন মমতা। এবারে কিছু খেলার খবর। এশিয়ান চ্যাম্পিয়নশিপের সিনিয়র ফ্রি স্টাইল কুস্তি প্রতিযোগিতা কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত হয়েছে। 23টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় ইরানি দল 8টি পদক জিতে চ্যাম্পিয়নশিপ শিরোপা লাভ করেছে। ইরানি দল কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত এশিয়ান ওপেন রেসলিং চ্যাম্পিয়নশিপে 5টি স্বর্ণপদক জিতেছে। মোট 8টি পদক জিতে ইরানের জাতীয় কুস্তি দল এশিয়ান চ্যাম্পিয়ন ফ্রি স্টাইল কুস্তিতে চ্যাম্পিয়ন হল। টিম র্যাঙ্কিংয়ে ইরানের পর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে রয়েছে যথাক্রমে জাপান ও কিরগিজস্তানের দল। শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ এবং সর্বশেষ পাওয়া খবরের অংশ বিশেষ শুনলেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আসরে।
সুন্দর জীবন, প্রিয় শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা জীবনের শূন্যতা অনুভব করার সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমরা বলেছি, জীবনের শূন্যতা অনুভব করা অথবা নিজেকে হারিয়ে ফেলার অনুভূতি থেকে মুক্তি পেতে হলে আপনাকে নিজের উপর আস্থা বিশ্বাস বাড়াতে হবে। সবাই হাত ছেড়ে যেতে পারে, বন্ধুত্ব চিরতরে শেষ হয়ে যেতে পারে, কাছের মানুষ সারা জীবন আপনার কাছে নাও থাকতে পারে, আর এজন্যই জীবনের এই পথে নিজের নিরন্তর বন্ধু আপনি নিজেই। আপনি যদি নিজের উপর বিশ্বাস না রাখতে পারেন তাহলে এগিয়ে যাওয়া হবে খুবই কঠিন। পড়াশোনা, কেরিয়ার সবখানে আপনার সবচেয়ে বড় শক্তি নিজের উপর আস্থা, আত্মবিশ্বাস, আর এগুলোই হচ্ছে আপনার ব্যক্তিত্বের পরিচায়ক। যাই হোক, আসরে আমরা ভীতি কিংবা ফোবিয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
বিভিন্ন ধরনের ভয় আছে। কিছু ভয় স্বাভাবিক এবং মানুষের বেঁচে থাকার জন্য তা প্রয়োজন, যাতে মানুষ সঠিক সময়ে প্রতিক্রিয়া দেখাতে পারে এবং বিভিন্ন বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারে। আরেক ধরনের ভয় অস্বাভাবিক, যাকে বলা হয় ফোবিয়া। ফোবিয়া হল কিছু বিষয়ে অত্যাধিক এবং অযৌক্তিক ভয় যা জীবনের স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করে। আপনার কোনো ফোবিয়া থেকে থাকলে আপনি সম্ভবত কিছু নির্দিষ্ট পরিস্থিতির মুখোমুখি হওয়ার সময় তীব্র ভয় বা আতঙ্কের সম্মুখীন হয়েছেন। তবে এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। গুরুতর ভয় কাটিয়ে ওঠার কার্যকর সমাধান নিয়েই আজ আমরা কথা বলার চেষ্টা করব। বিভিন্ন ধরনের ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই বুঝতে পারেন যে তাদের ভয় অযৌক্তিক, কিন্তু তারা এটা ঠেকাতে পারেন না। ফোবিয়া গ্রিক শব্দ ফোবোস থেকে এসেছে, যার অর্থ ভয় বা ভীতি। যে কোনো ফোবিয়া এক ধরনের মানসিক অবস্থা। অতি সামান্য বিষয়েও কারো অস্বাভাবিক ভীতি থাকতে পারে।
একটা উদাহরণ দিচ্ছি। আপনি লিফটের ভেতরে দাঁড়িয়ে আছেন, হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় লিফট বন্ধ হয়ে অন্ধকার হয়ে এসেছে। আপনার পাশের মানুষ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি ভয়ে কাতর। আপনি এতটাই ভয় পেলেন যে আপনার মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাবেন। এই অস্বাভাবিক ভীতিটা আপনার এক ধরনের ফোবিয়া। মনোবিজ্ঞানীদের মতে ফোবিয়া জন্মগতভাবে কারো সঙ্গে থাকে না। কোনো বিষয়ে অতিরিক্ত ভয় পাওয়ার পেছনে অতীতের কোনো ঘটনা থাকে। যে জিনিসকে মানুষ ভয় পায় তার সঙ্গে অতীতের সেই ঘটনা মিলিয়ে সে এক মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে। সেই মানসিক যন্ত্রণা থেকে তৈরি হওয়া আতঙ্ককে ফোবিয়া বলা যেতে পারে। আবার অনেক সময় ফোবিয়া অন্যান্য রোগের উপসর্গ হতে পারে। ফোবিয়া মূলত তিন ধরনের হয়ে থাকে, সেগুলো হল নির্দিষ্ট কোনো বিষয়ে ভয়, সোশ্যাল ফোবিয়া বা সামাজিকতার ভয়, এবং অ্যাগোরোফোবিয়া বা ঘরের বাইরের যাওয়ার ভয়। নির্দিষ্ট কোনো বস্তু, জায়গা বা পরিস্থিতিকে অতিরিক্ত মাত্রায় ভয় পেলে তাকে সুনির্দিষ্ট বিষয়ের উপর ভীতি বা স্পেসিফিক ফোবিয়া হিসেবে দেখা হয়। এ ধরনের সমস্যার মধ্যে পশু পাখিকে ভয় পাওয়া, অন্ধকার ভয় পাওয়া, উচ্চতা ভীতি, ইনজেকশন ভীতির মতো বিষয়গুলোকে দেখা যায়।
ছাদে দাঁড়িয়ে নিচে রাস্তার দিকে তাকালে মনে হয় পড়ে যাব। উঁচু জায়গায় গেলে আমরা অনেকেই ভয় পাই, বিশেষত সেখান থেকে পড়ে যাওয়ার আশঙ্কা থাকলে বা সেখানে নিরাপত্তা কম থাকলে, এটা প্রায় সবারই হয়। তবে কারো কারো ক্ষেত্রে এই ভয় মারাত্মক আকার ধারণ করে। প্রবল উচ্চতা ভীতি আছে, এমন কেউ কোনো কারণে অতিরিক্ত উচ্চতায় উঠে গেলে তাদের প্যানিক অ্যাটাক হওয়ার আশঙ্কা থাকে। দ্রুত সেখান থেকে সরিয়ে নিতে না পারলে অতিরিক্ত অস্থিরতায় তারা অসুস্থ হয়ে যেতে পারেন। অনেকের রক্ত ভীতি থাকতে পারে, সবজি কাটতে গিয়ে হাত সামান্য কেটে গিয়ে রক্ত বের হচ্ছে, সেই রক্ত দেখেও অনেকে অজ্ঞান হয়ে যান। এটাও সুনির্দিষ্ট জিনিসের উপর ভীতির একটি প্রকার। যারা রক্ত দেখে ভয় পান তারা হিমোফোবিয়ায় ভুগছেন। এ ধরনের লোকজনের রক্ত দেখার সঙ্গে সঙ্গে এক ধরনের অস্বস্তি তৈরি হয়, সেখান থেকে প্যানিক অ্যাটাক হওয়ার আশঙ্কা থাকে। অনেকেই পুকুর, নদী বা সমুদ্রের পানি দেখলে ভয় পান। পানি দেখলে এমন ভয় পাওয়াকে হাইড্রোফোবিয়া বলে। সমুদ্র বিলাসে গিয়ে সবাই সমুদ্রের পানিতে নেমেছেন, কিন্তু আপনি আতঙ্কে পানির সামনে যেতে পারছেন না, মনে হয় পানিতে নামলে ফিরে আসতে পারবেন না।
অটোফোবিয়া বা মনোফোবিয়া হল একা বা একাকী হওয়ার ভয়। এমনকি বাড়ির মতো একটি স্বাচ্ছন্দ্যময় জায়গায় তারা একা বোধ করেন। অটোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা নিরাপদ বোধ করার জন্য তাদের আশপাশে অন্যান্য ব্যক্তির প্রয়োজন বলে মনে করেন। শারীরিকভাবে নিরাপদ বোধ করলেও মানসিকভাবে তারা ভয়ে থাকেন। আপনার পড়ার টেবিলের উপর হঠাৎ একটি তেলাপোকা এসে পড়ল, আপনি পড়িয়ে মরি করে দিলেন ছুট, অথবা চিৎকার করে বাড়ি মাথায় তুললেন। যারা তেলাপোকা বা পোকামাকড় দেখে অতিমাত্রায় ভয় পান সেটাকে এন্টোমোফোবিয়া বলে। এছাড়া অনেক ফোবিয়া আছে যা স্পেসিফিক ফোবিয়ার মধ্যে পড়ে। এবার আসুন সামাজিক ভীতি নিয়ে আলোচনা করা যাক। যেখানে লোকজন সেখানেই অস্বস্তি, সেখানেই ভয়। মানুষের সঙ্গে কথা বলতে সংকোচ বোধ করা, ভয় পেয়ে জনসমাবেশ এড়িয়ে যেতে চলতে থাকেন অনেকে। এ ধরনের মানুষ কোথাও গেলে সারাক্ষণ তার মনে হয় কেউ তার চলাফেরা পর্যবেক্ষণ করছেন, তার দিকে তাকিয়ে আছেন বা তার সমালোচনা করছেন। মানুষের সঙ্গে কথা বলতে গেলে মনে হয় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। মানসিকভাবে খুব অস্বস্তিতে থাকেন এ ধরনের লোকজন।
তাদের এই অস্বস্তি মূলত সামাজিক ভীতি বা সোশ্যাল ফোবিয়া হিসেবে দেখা হয়, যা প্রকাশ পায় শারীরিক উপসর্গের মধ্য দিয়ে। এর মধ্যে আছে বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, দম বন্ধ ভাব, বুকে চাপ অনুভব, ব্যথা, হাত পা কাঁপা, মুখ শুকিয়ে আসা, মাথা ঝিমঝিম করা, মাথা ঘোরা, অতিরিক্ত ঘেমে যাওয়া, পেটের মধ্যে অস্বস্তি বোধ, বমি বমি ভাব ইত্যাদি। আরেক ধরনের ফোবিয়া হল অ্যাগোরাফোবিয়া। এই ফোবিয়ায় আক্রান্তরা খোলা জায়গায় যেতে ভয় পায়, কোন একটা সমস্যায় পড়লে ভয় পেয়ে সেখান থেকে বের হয়ে আসতে পারেন না। এ ধরনের মানুষ মূলত কোনো সমস্যায় পড়লে তার সমাধান করার চেয়ে সেখান থেকে পালিয়ে আসাকে ভালো বলে মনে করেন। ভিড় এড়িয়ে তারা বাসা থেকে বের হতে চান না। দিনের পর দিন বাসায় থেকে তারা একা হয়ে পড়েন, যা থেকে ডিপ্রেশন বা বিষণ্ণতা তৈরি হতে পারে।
প্রিয় শ্রোতাবন্ধুরা, ফোবিয়া নিয়ে আগামী আসরে আমরা আরও আলোচনা করব। যেমন ধরুন, অনেকেই মাকড়সা দেখলে ভয় পান, এছাড়া এ ধরনের আরও অনেক ফোবিয়া রয়েছে। আগামী আসরে এ বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সে আসরেও আপনাদের সঙ্গ প্রত্যাশা করে শেষ করছি আজকের সুন্দর জীবন অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইরানের পণ্য সামগ্রী।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের হাট বাজারে বিদ্যমান বিচিত্র পণ্য সামগ্রীর সঙ্গে পরিচয়মূলক নতুন ধারাবাহিক ইরানের পণ্য সামগ্রী শীর্ষক আসরের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা ইরানের বিখ্যাত পণ্য লাল স্বর্ণ খ্যাত জাফরান নিয়ে কথা বলেছি। আশা করি ভালোই লেগেছে আপনাদের। আজকের আসরেও আমরা জাফরান নিয়ে আরও কিছু কথা বলার চেষ্টা করব।
গত আসরে জাফরানের ঔষধি গুণ নিয়ে কথা বলতে বলতে আসরের পরিসমাপ্তি টেনেছিলাম। কথা বাকি থাকতেই সময়ের স্বল্পতার কারণে শেষ করতে হয়েছিল আলোচনা। বলছিলাম, প্রাচীনকালে ইরানের বিখ্যাত চিকিৎসাবিদ জাকারিয়া রাজি, আবু আলী সিনা এবং আবু রেইহান বিরনির মতো মহান মনীষীগণ জাফরানের ঔষধি গুণ সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিমত রেখে গেছেন। বহু রোগের নিরাময়ে এই জাফরান ব্যবহার করেছেন এবং ব্যবহার করার কথা বলে গেছেন তারা। বর্তমান বিশ্বে বিরাজমান দুরারোগ্য রোগ আলজাইমার, ক্যান্সার কিংবা পার্কিনসন্স রোগের চিকিৎসায় এই জাফরান খুবই কার্যকর। এই ঔষধি গুণ নিয়ে কথা বলার মধ্য দিয়ে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
যেসব দুরারোগ্য রোগের উপশমের কথা বললাম এতক্ষণ, সেগুলোর বাইরেও শারীরিক অনেক রোগ নিরাময়ের ক্ষেত্রেও বেশ উপকারী এই জাফরান। সর্দি, বদহজম, জন্ডিস, হেপাটাইটিস এবং ডায়াবেটিস ইত্যাদি রোগের উপশম বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যকরী এই জাফরান। যকৃৎ, কিডনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জাফরানের ভূমিকা অপরিসীম। একই সঙ্গে ব্রঙ্কাইটিসের চিকিৎসাসহ উচ্চ রক্তচাপ, রক্তে চর্বি ইত্যাদি কমানো এবং ব্যথা নিরাময়ের ক্ষেত্রেও জাফরানের ইতিবাচক ভূমিকা অনস্বীকার্য। খিচুনি বা মৃগী রোগ বিরোধী ঔষধি গুণও রয়েছে জাফরানে।
মানসিক অস্থিরতা দূর করে নিদ্রা নিয়ে আসে এই জাফরান। স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং মুখস্থ করার শক্তি বাড়ায় জাফরান। জাফরানে রয়েছে ভিটামিন B1, B2, B6 এবং ভিটামিন C।
ডিপ্রেশন মানে বিষণ্ণতা একটি প্রাচীন সমস্যা। বিভিন্ন রূপে এই বিষণ্ণতা মানুষের মনকে অস্থিরতা অবসাদে আক্রান্ত করেছে। সুন্দর রং এবং ঘ্রাণময় উদ্ভিদ জাফরান সেই অবসন্নতা দূর করতে সাহায্য করে। জাফরান দিয়ে তৈরি এক কাপ গরম চা পানকারীর দেহ মনের ভেতর সতেজতা ও প্রফুল্লতা এনে দেয়। তবে বেশি বেশি জাফরান ব্যবহার করাও ঠিক নয়। সকল খাবারেই জাফরান ব্যবহার করতে হবে পরিমিত। পরিমাণের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা খুবই জরুরি। বলা হয়ে থাকে এক মাসে সর্বমোট 3 গ্রাম জাফরান ব্যবহার করা যেতে পারে। এই পরিমাণ জাফরান ব্যবহার করা উত্তম এবং উপকারী। 5 গ্রামের বেশি জাফরান ব্যবহার করা উত্তম তো নয়, বরং ক্ষতিকর। সুতরাং সতর্ক হতে হবে।
খাদ্যপণ্যের ক্ষেত্রেও জাফরানের ব্যবহার প্রচুর। আমেরিকার খাদ্য ও ওষুধ প্রশাসন FDA সহ বিশ্বের বিভিন্ন দেশে যেসব গবেষণা হয়েছে তা থেকে প্রতীয়মান হয়েছে যে জাফরান হল খাদ্যপণ্যকে প্রাকৃতিক রং দেওয়ার নিরাপদ মাধ্যম। সুতরাং খাবারে প্রাকৃতিক রং ও খুশবু দেওয়ার জন্য এবং খাবারকে সুস্বাদু করার জন্য জাফরান ব্যবহার করতে কোনো সমস্যা নেই। খাদ্যে জাফরান ব্যবহারের প্রচলন বেশ পুরনো। সেই প্রাচীনকাল থেকেই ইরানিরা ঈদে, আনন্দ উৎসবে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে খাবারের মধ্যে জাফরান ব্যবহার করে আসছে। কখনো সুন্দর রঙের প্রয়োজনে, কখনো উপভোগ্য স্বাদ ও ঘ্রাণের প্রয়োজনে, আবার কখনো মিষ্টি জাতীয় পণ্য সামগ্রী যেমন আইসক্রিম, ডেজার্ট ইত্যাদিকে সুন্দর করে সাজানোর প্রয়োজনে, এমনকি কাবাব, পোলাও সহ বিভিন্ন রেসিপিতেও জাফরানের ব্যবহার আজও নিত্য নৈমিত্তিক।
বিভিন্ন শিল্পের ভুবনেও জাফরানের ব্যবহার ছিল সহজলভ্য। স্থায়ী এবং প্রাকৃতিক রং হিসেবে ইরানি শিল্পীরা তাদের ক্যালিগ্রাফিতে, বই পুস্তক অলঙ্করণে, কার্পেট ডিজাইনে ব্যাপকভাবে জাফরানের রং ব্যবহার করে এসেছে। পবিত্রতার দিক থেকেও জাফরান একটি মূল্যবান জিনিস। সে কারণে শিল্পের পাশাপাশি দীর্ঘকাল পর্যন্ত কোরআনসহ দোয়ার বই কিংবা অন্যান্য পবিত্র গ্রন্থাদি অলঙ্করণের জন্য এই জাফরান ব্যবহার করা হয়েছে। ইরানি জাফরান গুণগত দিক থেকেও বেশ উন্নত। সে কারণে স্পেনসহ বিশ্বের বহু দেশ ইরানি জাফরান আমদানি করে। বলা বাহুল্য, স্পেনেও প্রচুর জাফরান উৎপন্ন হয়। তবে গুণগত দিক থেকে নিচুমানের হবার কারণে ইরান থেকে তারা জাফরান কিনে নিয়ে নিজেদের নামে বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। অবশ্য জাফরান উৎপাদনকারী দেশগুলোর তালিকায় চীন, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, তাইওয়ান, ফ্রান্স, ইতালি এবং জার্মানির নামও রয়েছে।
সম্প্রতি ইরানে অনেক গবেষণার প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে গবেষণা চালাচ্ছে, জাফরান নিয়েও গবেষণা চলছে। কি করে জাফরানের ফলন, গুণগত মান বৃদ্ধি করা যায় সেসব নিয়েও কাজ হয়েছে। বিশেষ করে জাফরানের যেসব ঔষধি গুণ রয়েছে সেসব যাতে নষ্ট না হয় বরং আরও বাড়ানো যায় সে বিষয়টি নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, জাফরান ফুল মানে বেগুনি রঙের দলগুলো এই মূল্যবান ফুলের একটি গুরুত্বপূর্ণ অংশ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দলগুলোর কোনো ব্যবহার ছিল না, ফেলে দেয়া হতো। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে অ্যান্টি অক্সিডেন্টের প্রাচুর্যের কারণে ওই দলগুলোর ব্যাপক ভেষজ গুণ রয়েছে। জাফরানকে কি করে আরও বেশি গ্রাহক বান্ধব করে তোলা যায়, কি করে আরও সহজলভ্য করে তোলা যায়, সেজন্য বিভিন্নভাবে প্যাকিং করার চিন্তাভাবনা চলছে।
যেমন ট্যাবলেটের মতো করে জাফরানকে গ্রাহকের হাতে তুলে দেওয়া যায় কিনা সে নিয়ে ভাবা হচ্ছে, কিংবা চায়ের মতো করে পানিতে ছেড়ে দিলে মিশে যায় এরকম কোনো সিস্টেম করা যায় কিনা তাও ভাবা হচ্ছে। সর্বোপরি কথা হলো, জাফরান যেহেতু মানবদেহ ও মনের জন্য খুবই উপকারী, সেজন্য এর ব্যবহার বৈচিত্র্য মানব কল্যাণ ডেকে আনবে নিঃসন্দেহে। তো আজ আর কথা নয় শ্রোতা বন্ধুরা,
আবারও কথা হবে ইরানি পণ্যের আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ইরানের উপর ইরাকের সাবেক বাথ শাসক সাদ্দামের আগ্রাসনের পেছনে কিভাবে তৎকালীন প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তি ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল, আজকের আসরে আমরা সে বিষয়ে কথা বলার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
শীতল যুদ্ধের ইতিহাসে ইরাকের ইরান আগ্রাসনের মতো আর একটি ঘটনাও পাওয়া যাবে না যেখানে প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তি সম্মিলিতভাবে একটি পক্ষ নিয়েছিল। ইসলামী বিপ্লবের আগে ইরানের তাবেদার শাহ সরকার ছিল মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি বাস্তবায়নের প্রধান হাতিয়ার। বিপ্লবের মাধ্যমে শাহ সরকারের পতনের ফলে আমেরিকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাৎক্ষণিকভাবে শাহের মতো প্রভাবশালী ক্রেরণক ভূমিকা আর কারো পক্ষে পালন করা সম্ভব ছিল না। এ কারণে ইরানের ইসলামী বিপ্লবের ক্ষতি করার জন্য আমেরিকা সর্বশক্তি নিয়োগ করে। ওয়াশিংটন ইরানের ইসলামী সরকার উৎখাতের প্রকাশ্য ঘোষণা দিয়ে তেহরান বিদ্বেষী তৎপরতা শুরু করে।
এই অবস্থায় ১৯৮০ সালের ৬ জুলাই তৎকালীন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেবিকনিউ ব্রেজিনস্কি জর্দান সীমান্তে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের সঙ্গে সাক্ষাৎ করেন, যার ফলে বাগদাদ ওয়াশিংটন সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হয়। ওই সাক্ষাতের জের ধরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ইরাকের কাছে ৫টি যাত্রীবাহী বোয়িং বিমান বিক্রির অনুমতি দেন এবং ইরানে আগ্রাসন শুরু করার কয়েকদিন আগে ইরাকের কাছে জেনারেল ইলেকট্রিক কোম্পানির ইঞ্জিন বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। সে সময় সোভিয়েত বলয়ভুক্ত ইরাকের সঙ্গে আমেরিকার সম্পর্কে চরম টানাপোড়েন থাকা সত্ত্বেও ইরানের নবগঠিত ইসলামী সরকার ব্যবস্থা উৎখাতের জন্য সাদ্দাম হয়ে দাঁড়ায় আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। এদিকে সাদ্দামও এতদিন ইরানের শাহ সরকারের কারণে আমেরিকার কাছে ঘেঁষতে না পেরে যে মনকষ্টে ভুগছিলেন তারও অবসান হয় আমেরিকার নয়া কৌশলগত সিদ্ধান্তে।
ইরাকের সাবেক এই স্বৈরশাসক সৌদি আরবের সঙ্গেও সম্পর্ক শক্তিশালী করেন। তিনি আমেরিকার আরও বেশি ঘনিষ্ঠ হওয়ার জন্য মুসলিম বিশ্বের জন্য লজ্জাজনক ক্যাম্প ডেভিড চুক্তির বিরোধিতা করা থেকে সরে আসেন। সাদ্দাম হুসেইন আমেরিকার কৌশলগত নীতি সঠিকভাবে উপলব্ধি করেন এবং তেহরানের সঙ্গে ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার একদিন পর 1980 সালের 9 এপ্রিল ঘোষণা করেন, ইরাক নিজের গৌরব ও সার্বভৌমত্বকে রক্ষা করার লক্ষ্যে যুদ্ধ করতে প্রস্তুত। শেষ পর্যন্ত ইরানের ইসলামী বিপ্লবকে মোকাবেলা করতে পরস্পরের কাছে এগিয়ে আসা আমেরিকা ও ইরাকের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ইরাকের ইরান আগ্রাসনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
সাদ্দাম ইরানে আগ্রাসন চালাতে আগ্রহী বলে খবর পাওয়ার পর মার্কিন সরকার ইরানের সামাজিক, অর্থনৈতিক ও সামরিক পরিস্থিতি সম্পর্কিত সব তথ্য সৌদি আরবের মাধ্যমে সাদ্দামকে সরবরাহ করে। এসব তথ্য সাবেক শাহ সরকারের শাসনামলে ওয়াশিংটন সংগ্রহ করেছিল। এর ফলে ইরানে আগ্রাসন চালাতে বদ্ধপরিকর হয়ে যায় সাদ্দাম। 1982 সালের 9 জুন ফরাসি সাময়িকী জুন আফ্রিক এ সম্পর্কে লিখেছে, যুদ্ধ শুরুর ঠিক এক মাস আগে সৌদি সরকার সাদ্দামকে উপহার প্রদান করে, আর তা হল ইরানের সামাজিক, অর্থনৈতিক ও সামরিক পরিস্থিতি সম্পর্কে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন, এমনকি ইরানের সেনা সংখ্যা, সমরাস্ত্রের পরিমাণ ও সেগুলোর অবস্থান সহ এ ধরনের পুঙ্খানাপুঙ্খ গোপন সব তথ্য সাদ্দামের হাতে তুলে দেয় সৌদি আরব। ফলে ইরাকের ইরান আগ্রাসনের ক্ষেত্র সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায়।
ইরানের সেনাবাহিনী ও সমরাস্ত্র বিপ্লবের আগে শতভাগ আমেরিকার উপর নির্ভরশীল ছিল। ইরানের সেনা কর্মকর্তারা তাদের পেশাদার প্রশিক্ষণ আমেরিকা থেকে গ্রহণ করতেন, কাজেই আমেরিকার হাতে ইরানের সামরিক শক্তি সম্পর্কে যে তথ্য ছিল তা শাহ সরকারের হাতেও ছিল না। কাজেই এত গোপনীয় প্রতিবেদন হাতে পাওয়ার পর সাদ্দাম চরম পুলকিত হন এবং তিনি ধারণা করেন আগ্রাসন শুরু করার 3 দিনের মাথায় ইরাকি বাহিনী ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশ দখল করতে পারবে। ফরাসি পত্রিকা ডার স্পেগেল সে সময়ে এ সম্পর্কে এক নিবন্ধ প্রকাশ করে জানায়, এমন অনেকগুলো কারণ রয়েছে যার ফলে বলা যায় যে কোনো ক্লাসিক্যাল যুদ্ধে ইরাকের কাছে ইরান পরাজিত হবে, কারণ ইরাকের রয়েছে সুসজ্জিত ও সুপ্রশিক্ষিত একটি সেনাবাহিনী। মার্কিন পত্রিকা হেরাল্ড ট্রিবিউন এ সম্পর্কিত এক বিশ্লেষণে জানায়, মার্কিন সমর বিশেষজ্ঞরা মনে করেন বর্তমানে ইরানের সেনাবাহিনীর পক্ষে দেশটির সীমান্ত রক্ষা করা সম্ভব নয়। ইরাকের সঙ্গে কঠিন যুদ্ধ শুরু হলে কয়েকদিনের মধ্যে অথবা সর্বোচ্চ 1-2 সপ্তাহের মধ্যে ইরান পরাজিত হবে।
ইরানের উপর ইরাকের আগ্রাসনের সময়ে ইরানি কর্মকর্তাদের মধ্যেও প্রয়োজনীয় সমন্বয় ও ঐক্য ছিল না। বিপ্লবের ঠিক পরপরই তখনও প্রশাসন ঢেলে সাজানোর কাজ চলছিল এবং শাহের শাসনামলের অনেক কর্মকর্তা বাহ্যিকভাবে নিজেকে বিপ্লবী বলে দাবি করলেও শত্রুদের পক্ষে কাজ করত। এমনকি বিপ্লবীদের মধ্যেও শত্রুর পক্ষে কাজ করার লোকের অভাব ছিল না। এ ধরনের দ্বৈত চরিত্রের মানুষদের শীর্ষে ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর তৎকালীন সর্বাধিনায়ক আবুল হাসান বনী সদর। তিনি ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের বিশ্বাসভাজন হয়ে বিপ্লবের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেন। তিনি বিভিন্ন ফ্রন্টে আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত ইরানের সেনাবাহিনী ও গণবাহিনীর কাছে অস্ত্র ও রসদ পাঠানো বন্ধ করে দেন।
এখানে উল্লেখযোগ্য যে ইরানে কমান্ডো অভিযান চালাতে গিয়ে ব্যর্থ হওয়ার পর মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান অথবা যুদ্ধ এ দুটোর যে কোনো একটি বাস্তবায়ন করার বিষয়টি পর্যালোচনা করে শেষ পর্যন্ত অভ্যুত্থান ঘটানোর বিষয়টিকে চূড়ান্ত করেছিল। এ সম্পর্কে অভ্যুত্থান প্রচেষ্টাকারীদের একজন পরবর্তীতে স্বীকারোক্তি দেয় যে যুদ্ধ ও অভ্যুত্থান এ দুটোর মধ্যে কোনটা আগে শুরু হবে তা নিয়ে আলোচনা হয়।
যদি অভ্যুত্থান ব্যর্থ হয় তাহলে সেনাবাহিনীর ভগ্ন মনোবলের সুযোগে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিলে তাতে তেহরানকে সহজে কাবু করা যাবে। ইরানে অভ্যুত্থান ঘটানোর প্রচেষ্টা অঙ্কুরেই ধরা পড়ে যাওয়ার পর তেহরান যাতে অভ্যুত্থানকারীদের বিচারের দিকে মনোযোগ না দিতে পারে সেজন্য ইরাকি বাহিনী সীমান্তের 20টি ফ্রন্টে একযোগে হামলা চালায়। এখান থেকে প্রমাণিত হয় আমেরিকার পাশাপাশি সাদ্দাম সরকার ও তার সহযোগী কিছু আঞ্চলিক দেশ ওই অভ্যুত্থান প্রচেষ্টায় সরাসরি জড়িত ছিল। মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের নিরাপত্তা উপদেষ্টা ব্রেজেনিস্কির পরিকল্পনা অনুযায়ী অভ্যুত্থান প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে ইরাকি বাহিনী ইরানের উপর ঝাঁপিয়ে পড়ে।
তো শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর একদম সময় নেই, আগামী আসরে এ সম্পর্কে আরো কথা বলার আশা রইল, সে অনুষ্ঠানেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
কথা হবে আবারও আগামী আসরে।
Tehran-ne khosum. Irani Islamakan Harabedutyan Hayeren Radio Jamnek lsum.